বিন্দু।
অভিজিৎ দেখল অন্বেষার ঠোঁট কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে, মুঠো করা হাতে স্পষ্ট হয়ে উঠছে শিরা উপশিরা, গোটা শরীরটা কেমন যেন কুঁকড়ে যাচ্ছে।
এইভাবে আর কতক্ষণ লড়তে হবে?
গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প রোহান রায়ের লেখা বীজ। তাহলে শুরু করা যাক। 23 মে বিকেল 5টা, পার্ক হোটেলের কনফারেন্স হলে একটা খুশির পরিবেশ। কনফারেন্স শেষে বিকে ফার্মা কোম্পানির সিইও মিস্টার অশ্বিন মেহতা ডক্টর প্রশান্ত দত্তের পিঠ চাপড়ে বললেন,
ওয়েল ডান ডক্টর দত্তা, কে ভাবতে পেরেছিল বলেন যে আপনারা টিবেটে খরগোশ খুঁজতে গিয়ে নতুন প্রজাতির উদ্ভিদের বীজ নিয়ে ফিরবেন। ওয়েল ডান।
প্ল্যাটো পিকা নামের স্তন্যপায়ী প্রাণীটি ঠিক খরগোশ নয়, খরগোশ আর ইঁদুরের মতো দেহের গড়ন, আর পুরু বরফের তলদেশ থেকে যে অজানা উদ্ভিদের বীজগুলো পাওয়া গেছে তারাও মোটেই নতুন প্রজাতির নয়, বরং বলতে গেলে বেশ প্রাচীন। আর সেজন্যই আজ সবারই নজর এই বীজগুলোর দিকে। প্রশান্তর সহকর্মী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বটানির অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহার মতে,
এই বীজগুলোর বিশেষ প্রজাতিটি 800 বছর আগে দুনিয়া থেকে লুপ্ত হয়ে গেছে।
তবে এই দুটো কথার একটাও মিস্টার মেহতাকে বললেন না প্রশান্ত। বিকে ফার্মা তাদের পুরো তিব্বত অভিযান স্পন্সর করেছে, পৃষ্ঠপোষকের ভুল ধরতে নেই। আজকের এই পার্টিতে একাডেমিক ও রিসার্চ ফিল্ডের প্রাণী বিশেষজ্ঞ এবং ওষুধ কোম্পানির লোকজনদের থাকার কথা ছিল, কিন্তু এখন উদ্ভিদবিদরাও নেমন্তন্ন পেয়েছেন, কারণ ওষুধ কোম্পানির টাকায় তিব্বত অভিযানটি জুওলজিস্টদের উদ্দেশ্যে হলেও তার নিট ফলাফলটি বটানির দিকে ঝুঁকে পড়েছে। প্ল্যাটো পিকারা থাকে তিব্বত মালভূমির পারমাফ্রস্ট, মানে পুরু বরফের স্তরের অন্তত 1000 খানেক মিটার নিচে। এদের কলোনির সন্ধান করতে গিয়েই ঘটনাচক্রে বরফের স্তরের মধ্যে প্রশান্তদের টিম কাঠের বাক্সটা খুঁজে পান। প্ল্যাটো পিকার জীবন প্রণালীর বিষয়ে বেশ কিছু অজানা এবং জরুরি তথ্য জোগাড় হয়েছে বটে, কিন্তু শেষমেশ সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে কাঠের বাক্সে বন্দী থাকা কয়েকটা বীজ। তরুণ বটানিস্ট অভিজিৎ সাহার নামের সামনে পেছনে ভারী ভারী ডিগ্রির ভিড়, তবে বয়স এখনো 35 ছাড়াইনি। সেও আজ খোশ মেজাজি। পোডিয়ামের ডান দিকে কাচের বাক্সে রাখা চারাটা অল্প অল্প মাথা দোলাচ্ছে। সেটি একটা বিশেষ প্রজাতির দানা শস্যের, নাম ফক্সটেল মিলেট, বৈজ্ঞানিক নাম সেটারিয়া ইটালিকা। উদ্ধার করা 15টা বীজের মধ্যে মাত্র 3টে অঙ্কুরিত হয়েছিল, তার থেকে শিবরাত্রের সলতের মতো এই একটাই টিকে আছে। অভিজিৎ নিশ্চিত অধুনালুপ্ত এই উদ্ভিদ প্রজাতি তার ক্যারিয়ারে একটা মস্ত ব্রেক এনে দেবে। অ্যাভোকাডো স্যালাডের খালি প্লেটটা বিনে নামিয়ে রেখে সে বলল,
আমার একটা প্রস্তাব আছে, এই চারার নাম কিন্তু প্রশান্তদার নামে রাখা হবে।
পানির গ্লাস উঁচিয়ে সকলে সাই দিল।
আরে কিসব বলছো তোমরা, হ্যাঁ যা করার তো তোমরাই করলে, আমি তো বটনির লোকই নই।
না 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 প্রশান্তদা, আবিষ্কারের নাম আবিষ্কারকের নাম অনুসারেই তো হবে, এটাই তো নিয়ম। আচ্ছা শুনুন সকলে, সকলের অনুমতি নিয়ে আমি এর নামকরণ করছি সেটারিয়া প্যাসিফিক।
প্রসাদ থেকে প্যাসিফিক, ভেরি উইটি, ভেরি উইটি, আই সেকেন্ড। তবে মিস্টার সাহা, বল কিন্তু এবার আপনাদের কোর্টে, এবার আপনাদের কাজ হচ্ছে এখান থেকে কোনো কাজে জিনিস পাওয়া যায় কিনা সেটা খুঁজে দেখা। ফান্ডিং নিয়ে ভাববেন না, আমরা তো আছি।
মেহতা বেশ ঘুঘু লোক,
অবশ্য বীজগুলো ওদেরই স্পন্সর করা অভিযান থেকে পাওয়া গেছে, তা অধিকার ওরা ছাড়বে কেন? সত্যি বলতে পয়সা খরচের ব্যাপারে কোন রকম কার্পণ্য তো বিকে ফার্মা করছে না। অভিযানের খুঁটিনাটি সমস্ত ক্ষেত্রেই হাত উপুড় করে রেখেছিল। আজ এই সাকসেস পার্টির জন্য এই বিলাসবহুল হোটেলের সবচেয়ে বড় কনফারেন্স হলটাও ওরাই তো ভাড়া করেছে। দামি দামি স্টার্টার, এন কোর্স, রকমারি ডেজার্ট, পানীয়, আরো কত কি। চোখে দেখা তো দূরের কথা, অর্ধেক খাবারের নামই তো আমার জানা নেই। কিন্তু মনে হচ্ছে এবার কেরিয়ারের পালে বাতাসের জোগান নিয়ে আর খুব একটা চিন্তা করতে হবে না।
প্রশান্ত দিব্য দৃষ্টিতে নিকট ভবিষ্যতে খানকয়েক ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এবং তৎসহ ফ্রি ফরেন ট্যুর স্পষ্ট দেখতে পেলেন। ইন্টালির টালি ছাওয়া ঘর থেকে লড়াই শুরু করা ছেলেটার এইবার বিশ্বজয়ের পালা। হায়ার স্টাডিজে শুধু তাঁর নিজের ডিসিপ্লিনের লোকজন না, কোর বটনির লোকজনও তাঁর নাম জানবে। প্রসন্ন মনে পানীয়ের গ্লাসে ঠোঁট ছোঁয়ালেন প্রশান্ত। অভিজিতের সৌজন্যে এইমাত্র তিনি জেনেছেন এই বিশেষ গ্লাসটির নাম নিক অ্যান্ড নোরা। স্টেম মানে হাতে ধরার অংশটা বেখাপ্পা লম্বা, আর বোল মানে আধারটা ছোট। আর এই হলুদ শ্যাম্পেন বেসড পানীয়ের নাম ফ্রেঞ্চ 77। স্বাদ একটু কড়া, কিন্তু গলা দিয়ে নামার পর আশ্চর্য একটা অনুভূতি। সাফল্য জিনিসটা তো এরকমই, দিস ইজ দ্য টেস্ট অফ সাকসেস। শুরুতে কষ্ট, দিনের পর দিন মুখ বুঝে পরিশ্রম, তারপরে হঠাৎ একদিন শিকে ছিঁড়ে সুখ এসে ভাসিয়ে নিয়ে যাবে। না, আজ প্রশান্ত এই এক গ্লাসে থামবে না। আজকে দিনটা উদযাপনের, এই তো শুরু। এইবার এই সব তরলে আগুনে অভ্যস্ত হবার দিন আসছে। আচমকা হলের একপাশ থেকে একটা শোরগোল উঠল। প্রশান্ত চমকে উঠে দেখলেন তারই টিমের দুজন গবেষক অনিমেষ আর সুদীপ্ত সোফায় এলিয়ে পড়েছে। চোখ উল্টে গেছে তাদের দেখে, মনে হচ্ছে জ্ঞান নেই। অভিজিৎরা ছুটে গেল সেদিকে। প্রশান্ত দ্রুত পায়ে এগোতে গেলেন, কিন্তু পারলেন না। মাথাটা হঠাৎ ঘুরে গেল। থমকে গেলেন তিনি, হাতে পায়ে খিল ধরছে, গলা বেয়ে উঠে আসছে তীব্র জ্বালাময় একটা অনুভূতি। কি হচ্ছে এটা? পরদিন 24 মে সকাল 11:30 SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে অভিজিতের কথা শুনে ভুরু কুঁচকে গেল মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর বিশ্বনাথ পালের।
মানে তুই বলতে চাইছিস ছটা সুস্থ সবল লোক আচমকা কোমায় চলে যাবার পেছনে ওই গাছের হাত আছে?
তুমি বলছো হাইপারগ্লাইসেমিয়া, অথচ ব্লাড রিপোর্ট দেখো, একজন বাদে কারো ডায়াবেটিস ছিল না। বিনা কারণে রাতারাতি গ্লুকোজ লেভেল এতটা হাই হয় কিভাবে?
বিশ্বনাথ চট করে কোনো জবাব দিতে পারলেন না। কথাটা ঠিক, ছটা লোক একই সময় একই পদ্ধতিতে গভীর কোমায় চলে যাওয়াটা অবিশ্বাস্য। বিশ্বনাথ সেটা বিলক্ষণ বুঝতে পারছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের এই গবেষক দলটির জন্য তড়িঘড়ি গঠিত হওয়া মেডিকেল বোর্ডটির নেতৃত্বভার তাঁরই ঘাড়ে এসে পড়েছে। এই 19 ঘন্টায় যত রকম পরীক্ষা করানো সম্ভব সবকটাই তিনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছেন, এবং কোনোটাতেই এদের এই আকস্মিক কোমার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। প্রবল দুশ্চিন্তায় পড়ে গেছেন বিশ্বনাথ। কেসটা হাই প্রোফাইল, সেটা এই গবেষকদের জন্য ততটা নয় যতটা গবেষণার পেছনে টাকা ঢালা সংস্থাটির জন্য। অভিজিৎ বিশ্বনাথের স্কুল জীবনের জুনিয়র এবং এই গবেষক দলের প্রধান প্রশান্ত দত্তের সহকর্মী। তার কথা শুনে বিশ্বনাথ আরো ঘেঁটে যাচ্ছেন।
আমাকে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। এরা কি ওই বীজের খোঁজেই তিব্বতে গেছিলেন?
না, তিব্বতে যাওয়া হয়েছিল প্ল্যাটোপিকা নামে এক স্তন্যপায়ী প্রজাতিকে নিয়ে গবেষণা করতে। ওখানে তো মাটি বলতে বরফ, প্রাণীগুলো থাকে পুরু বরফের বেশ খানিকটা নিচে। ওদের কলোনির সন্ধান করতে গিয়ে বাই চান্স বরফের স্তরের মধ্যে এই বীজ ভর্তি বাক্সটা খুঁজে পায়।
আচ্ছা, বুঝতে পেরেছি। পারমাফ্রস্টের মধ্যে অনেক কিছুই অনেক সময় অবিকৃত অবস্থায় থেকে যায়, এই বীজগুলোও কি তাই?
একদম ঠিক, তবে সবকটা জার্মিনেট হয়নি। ল্যাবে আমরা তিনটে বীজ জার্মিনেট করতে পেরেছিলাম। মাস দুয়েক পর এখন এই একটাই বেঁচে আছে, সেটাকেই কাল কনফারেন্সে ডিসপ্লে করা হয়েছিল। তারপরে তো এই কাণ্ড।
তুই বীজগুলো কতটা পুরনো বললি?
প্রায় 800 বছরের পুরনো এবং বর্তমানে পুরোপুরি লুপ্ত।
অত পুরনো বলে কোন রকম পয়জনিং ঘটেনি তো?
পয়জনিং হতে গেলে তো সেটা এয়ারবোর্ন হতে হবে। গাছেরা বিপদে পড়লে কয়েক রকমের কেমিক্যাল সিগন্যালিং করে ঠিকই, কিন্তু সেরকম কোনো এলিমেন্ট গাছে নেই। ঘরের বাতাসেও তো সেরকম কিছু পাইনি।
জিন ম্যাপিং করেছিস?
অবশ্যই, সেই জন্যই তো এতটা শিওর হয়ে বলছি তোমায়।
কিন্তু তুই তো বললি সেদিনের সেই পার্টিতে আরো লোকজন উপস্থিত ছিলেন, তাহলে তাঁরা কোমায় গেলেন না কেন? গাছ থেকেই যদি বিষক্রিয়া হয় তাহলে সিলেক্টিভ বিষক্রিয়া কেন হবে? গাছটা কি তুতানখামেনের অভিশাপের মতো বেছে বেছে ওদেরই আক্রমণ করেছে?
আমি সেটাই তো বুঝতে পারছি না।
আচ্ছা, বীজগুলো কিসের?
কাউন।
কাউন 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 মানে ফক্সটেল মিলেট?
হ্যাঁ, ফক্সটেল মিলেটেরই একটা প্রজাতি।
ছোটবেলায় এই কাউন চালেরই পায়েস খেতাম।
সে কাউন তো এখন সুপার ফুড, একসময় নাকি গরিব মানুষের খাবার ছিল জানো, আর এখন বড় লোকেরা পয়সা দিয়ে কেনে।
তা যা বলেছিস, একেবারে উলট পুরান। কাউনের ফুড ভ্যালু কিন্তু সাংঘাতিক, সেটা এতদিন পরে সে লোকজন নতুন করে আবিষ্কার করছে।
যা হোক, যেন এই প্রজাতিটার একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, এটা এ বাংলার এক্সক্লুসিভ। জিন ম্যাপিং করে আমি তো অবাক, এই স্পিসিস গাঙ্গেয় পলিমাটি অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে উৎপন্ন হতো।
11,000 ফুট উঁচু তিব্বত মালভূমিতে পারমাফ্রস্টের নিচে বাংলার কাউন, তাও 800 বছর আগে, এটা কি করে কি করে ভাই?
সেটাই গল্পের আসল টুইস্ট, আর এই টুইস্টটা ইনি বলবেন।
পাশের চেয়ারে বসে থাকা দীর্ঘদেহী ভদ্রলোকের দিকে নির্দেশ করল অভিজিৎ। বিশ্বনাথ চোখ সরু করে তাকালেন লোকটির দিকে। উত্তেজনার চোটে অভিজিতের পাশের মানুষটিকে এতক্ষণ খেয়ালই করেননি তিনি, ভদ্রলোকটিও এতক্ষণ মুখে কুলুপ এঁটে বসেছিলেন।
আলাপ করিনি, ইনি আমাদের ইউনিভার্সিটির বুদ্ধিস্ট স্টাডিজের হেড তন্ময় রায়চৌধুরী।
নমস্কার।
নমস্কার।
আমার ধারণা বীজগুলো সম্ভবত বৌদ্ধদের সঙ্গে তিব্বত গিয়েছিল।
বৌদ্ধদের সঙ্গে? মানে মানে বৌদ্ধরা হঠাৎ এই বীজ নিয়ে গেলেন কেন?
কিছু মনে করবেন না, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটা প্রশ্ন করতে পারি?
এই রে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মানে কি কি প্রশ্ন?
এমন কিছু শক্ত নয়, একেবারে বেসিক প্রশ্ন। আমরা 11-12 এগুলো পড়েছি। আচ্ছা বলুন তো, বাংলা ভাষার আদিতম লিখিত নিদর্শন কোনটা?
চর্যাপদ।
এই তো, চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেছিলেন মনে আছে?
প্রসাদ পেটে আসছে, মুখে আসছে না, কি যেন কি কি যেন একটা শাস্ত্রী।
হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিলেন জানেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। এবারে বলুন তো, বাংলা ভাষায় লেখা চর্যাপদের পুঁথি নেপালে পাওয়া গেল কি করে?
হ্যাঁ, তাই তো, কি করে?
প্রায় 1201 মতান্তরে, 1203 খ্রিস্টাব্দে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন, সেই সময় বাংলা নিবাসী বহু বৌদ্ধ তাঁদের পুঁথিপত্র নিয়ে নেপাল, তিব্বত, চীন ইত্যাদি জায়গায় পালিয়ে গিয়েছিলেন। বখতিয়ার খিলজি এবং তাঁর পরবর্তী কয়েকজন তুর্কি শাসকের শাসনকালে বেশ কয়েক বছর ধরে চলেছিল বৌদ্ধদের এই মাস এক্সোডাস। খাদ্যশস্য হিসেবে তাদের সঙ্গে নেপাল তিব্বতে কাউন বীজ যাওয়াটা খুবই স্বাভাবিক। একথার সবথেকে বড় প্রমাণ হচ্ছে সে সময়ের বৌদ্ধ সাহিত্যে এই কাউনের কথা পাওয়া যাচ্ছে। চর্যাচর্য বিনিশ্চয়ের ৫০ নম্বর গানে কঙ্গু চীনা নামে এক ফসলের উল্লেখ রয়েছে, সেটাই এই কাউন। কাউনকে সে সময় কাউন চীনা নামে ডাকা হতো, সম্ভবত চীনেদের হাত ধরে এদেশে এসেছিল বলেই এমন নাম।
বুঝলাম, কিন্তু মানে তা থেকে কি প্রমাণ হয়?
অভিজিৎ, বিশ্বনাথ বাবুকে বাক্সের ছবিটা দেখাও।
এক সেকেন্ড, এ দেখো।
অভিজিৎ নিজের মোবাইলের গ্যালারি ঘেঁটে একটা ছবি বের করে বিশ্বনাথের দিকে এগিয়ে দিল।
বীজগুলো এই বাক্সের মধ্যে পাওয়া গেছিল। রেডিও কার্বন ডেটিং করে দেখেছি বাক্সটাও মোটামুটি অতটাই পুরনো। বাক্সের গায়ে খোদাই করে চারটে শব্দ লেখা আছে, এ দেখো, দেখতে পাচ্ছ?
বিশ্বনাথ ছবিটা জুম করে খুদে খুদে অক্ষরগুলো ঠাহর করার চেষ্টা করলেন।
সংস্কৃত নাকি?
না, হরপটার নাম নেওয়ারি, প্রাচীন নেপালি লিপি, কিন্তু ভাষাটা বাংলা।
বাংলা কি বলছেন?
হ্যাঁ, ওই চারটে শব্দ চর্যাপদ থেকে নেওয়া। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে চর্যাপদের যে পুঁথি আবিষ্কার করেছিলেন সেখানে প্রথম চর্যা গানের দ্বিতীয় লাইনে এই কথাগুলো আছে। আদি সিদ্ধাচার্য লুইপাদের লেখা গান।
কথাটা কি কি লেখা আছে?
চঞ্চল চিয়ে বৈঠকাল।
এটা এটা আবার কি শব্দবাজি? মানে এটা মানেটা যদি একটু বুঝিয়ে বলেন প্লিজ।
অবশ্যই বলবো বিশ্বনাথ বাবু, সেই জন্যই তো এলাম। মানে হল, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করল, ষড়রিপুর অধীনে সংসারী মনের কথা বলা হচ্ছে যা সময়ের সুতোয় বাঁধা। আসলে চর্যাপদের রচয়িতারা মোটেই সাহিত্য রচনা করতে চাননি, বরং নিজেদের সাধন ভজনের কথাগুলোকে অন্য ধর্মের থেকে আড়াল করতে চেয়েছিলেন। সেই কারণেই এমন অগোছালো করে এই সব পদ লিখে গেছেন। চর্যাপদের ভাষাকে তাই বলা হয়েছে সন্ধ্যা ভাষা, আলো আঁধারি ভাষা। খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। যাই হোক, অত একাডেমিক কচকচানিতে গিয়ে লাভ নেই। আমাদের যে কথাটা দরকার সেটা হচ্ছে, চর্যাপদ রচনার সময় থেকেই বৌদ্ধ ধর্মের সঙ্গে তন্ত্রের ধারণা ক্রমশ মিশছিল। তন্ত্রে দেহকে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র রূপ বলে মনে করা হয়। সহজ যান বা কালচক্র যানে তন্ত্রের এই ধারণার অনুসরণে মূল বৌদ্ধ ধর্মের নির্বাণের ধারণাটাকে সামান্য মোল্ড করে নেওয়া হয়েছে। এই সব দেহতত্ত্ব আর সাধনার কথাই চর্যা রচয়িতারা এমন অগোছালো করে লিখে গিয়েছিলেন।
প্রথমে বটনি থেকে বৌদ্ধ ধর্ম এলো, সেখান থেকে এবার তন্ত্রমন্ত্র।
800 বছর আগের বৌদ্ধ ধর্মের কথা উঠলে তন্ত্রের কথা উঠতে বাধ্য। ঘটনা হচ্ছে, বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম হীনযান আর মহাযান এই দুই ভাগে ভেঙে গিয়েছিল। ক্রমে এই দুই ভাগও ভেঙেছিল আরো অনেক ভাগে। মহাযানী বৌদ্ধ ধর্মের শেষ যে কটা পরিণতির খোঁজ পাওয়া যাচ্ছে সেই তিনটে মতেই তন্ত্রের প্রভাব সাংঘাতিক রকম বেশি। বজ্রযান, সহজযান আর কালচক্রযান। বজ্রযানই আরো কিছুটা পাল্টে সহজযান আর তারপর কালচক্রযানে পরিণত হয়েছিল। যারা চর্যাগান লিখেছিলেন তাঁরা ছিলেন এই সহজযানপন্থী বা সহজিয়া বৌদ্ধ। এই যে বীজগুলো আপনারা বরফের তলা থেকে বাক্সবন্দী অবস্থায় আবিষ্কার করেছেন, এগুলো খুব একটা সাধারণ নিরীহ জিনিস নয়। এগুলো সম্ভবত সহজিয়া বৌদ্ধদের সাধন ভজনের উপাদান। হতে পারে তাঁরা কাউন বীজের জপমালা ব্যবহার করতেন, সেক্ষেত্রে বলতে হয় এই বীজগুলোর সঙ্গে গুপ্ত তন্ত্র সাধনা জড়িয়ে রয়েছে।
এক মিনিট, এক মিনিট, আপনি কি ভাই এনি চান্স অভিশাপ টভিশাপের কথা বলতে চাইছেন?
একবার অভিজিতের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন তন্ময়, তারপর বললেন,
খানিকটা সেই গোছেরই। আমি বীজগুলো ভালো করে খুঁটিয়ে দেখেছি। আমার ধারণা বীজগুলো মন্ত্রপুত।
আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মূল বক্তব্যটা এক কথায় বলবেন।
আমার মনে হয় মেডিকেল সায়েন্সের চিরাচরিত পথে ওদের জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আপনি অনুমতি দিলে আমি বজ্রযানের সাধন পদ্ধতির দিক থেকে একটা চেষ্টা করতে চাই।
সরি তন্ময়বাবু, দ্যাটস নট পসিবল। রোগীদের ওপর কোন রকম অপবিজ্ঞানের প্রয়োগ আমি অ্যালাউ করব না।
অপবিজ্ঞান নয়, আপনি আমার পুরো কথাটা শুনুন। আমার একজন হিপনোথেরাপিস্ট লাগবে।
হিপনোথেরাপিস্ট? আপনি কি ম্যাজিক ট্যাজিক দেখাতে চান নাকি? এটা কি মানে আপনি মহাজাতি সদন বা কলা মন্দির পেয়েছেন? এটা হাসপাতাল। অভিজিৎ, এইসব ননসেন্স লোককে কেন তুই নিয়ে এসছিস এখানে?
বিশ্বনাথ বাবু, আপনি প্লিজ আমার পুরো কথাটা শুনুন, প্লিজ। আমার ধারণা প্রশান্তদের মাথার মধ্যে কিছু একটা গিঁট পাকিয়ে রয়েছে। সহজ জানের সাধন তত্ত্বে হয়তো তার উত্তর আমি খুঁজে পাব, কিন্তু গিঁট খোলাটা আমার সাধ্যে কুলোবে না। আমি বড় জোর চাবি জোগাড় করে দিতে পারি, চাবিটা নিয়ে তালার কাছে পৌঁছতে পারবে একজন শক্তিশালী সম্মোহন বিশারদ। অভিজিৎ একজনের নাম সাজেস্ট করেছে।
হ্যাঁ বিশ্বনাথ, অন্বেষা রায়, খুব গিফটেড হিপনোথেরাপিস্ট প্লাস টেলিপ্যাথ।
অভিজিৎ, টেলিপ্যাথির কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? বিজ্ঞানের ছাত্র হয়ে তুই কি করে এসব আজে বাজে বকছিস বলতো?
বিশ্বনাথ দা, আমি নিজে সাক্ষী। একটা কেসে মেয়েটার হেল্প পেয়েছিলাম আমি, সেই জন্যই জোর দিয়ে বলছি শি ইজ ব্রিলিয়েন্ট।
তুই কি বলছিস বুঝতে পারছিস? সমস্ত যুক্তির বাইরে গিয়ে আমি এখন এইসব মাম্মোজাম্মো করব?
দেখো বিশ্বনাথ দা, আমি শুনলাম প্রশান্ত দাদের দিল্লি এইমসে শিফট করার কথা হচ্ছে। এমনিতেও দিন তিনেকের বেশি সময় তো তোমরা পাবে না, দেখছো তো দে আর নট রেসপন্ডিং টু এনিথিং। একটা চান্স নিয়ে দেখতে ক্ষতি কি? বড় জোর কাজ হবে না, এর চেয়ে বেশি কি হবে? তন্ময়দা অন্বেষাকে দিয়ে ঠিক কিভাবে চেষ্টা করতে চাইছেন তুমি একবার শোনোই না।
বিশ্বনাথ মুখ গোঁজ করে দেওয়ালের দিকে চেয়ে রইলেন। টিউবলাইটের আলো তাঁর চশমায় এসে পড়ে রামধনু রঙে ভেঙে যাচ্ছে।
আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন ডক্টর পাল, মানুষের প্রিকনশিয়াস এবং আনকনশিয়াস মাইন্ড কতটা রহস্যময় সে তো আপনি আমার চেয়ে অনেক ভালো করে জানেন। বৌদ্ধ তান্ত্রিক পুঁথিগুলোয় বলা হচ্ছে সহজিয়া বৌদ্ধরা বোধিচিত্তকে জাগানোর সাধনা করতেন। আধুনিক নিউরোলজির দিক থেকে এর একটা ব্যাখ্যা পাওয়া গেলেও তো যেতে পারে, পারে না? আমরা দুজনে মিলে যদি হিপনোথেরাপিস্ট মেয়েটির সাহায্যে এর একটা সমাধান খুঁজে পাই।
সেদিনই সন্ধে 6:30 তিনজনে গিয়ে উপস্থিত হল শিবপুরে। মন্দির তলার গলির ভেতর একটা সরু লম্বা বিল্ডিংয়ে অন্বেষা রায়ের দু কামরার ফ্ল্যাট। অভিজিৎরা যে ঘরে বসল সেখানে আসবাব খুবই অল্প, একটা কাঠের টেবিল, কয়েকটা প্লাস্টিকের চেয়ার আর একটা মাঝারি ওয়ার্ড্রোব। মনে হয় মেয়েটি একাই থাকে। বয়স 23-24, রোগা চাপা রঙের চেহারায় একটা বিষণ্ন ছাপ। অভিজিতের কাছে সবটা শুনে সে কপালের রগে আঙুল ঠেকিয়ে চুপ করে বসে রইল, তার চোখ বিশ্বনাথের দিকে। সেই ঠান্ডা অপলক দৃষ্টির সামনে বিশ্বনাথ অস্বস্তি বোধ করতে লাগলেন। কয়েক মুহূর্ত পর মেয়েটার চোখের মণি নড়ে উঠল।
ইয়র্কশায়ারের অফারটা অ্যাকসেপ্ট না করার জন্য এখনো আক্ষেপ করেন, তাই না ডক্টর পাল?
আপনি কি করে?
আপনাকে দেখে সন্দেহপ্রবণ মনে হলো, তাই একটু নমুনা দিলাম। আই এম ভেরি সরি ডক্টর পাল, কারোর মাথায় উকি দেওয়ার ব্যাপারটা বিনা অনুমতিতে প্রাইভেট প্রপার্টিতে ঢুকে পড়ার মতোই আনএথিক্যাল। আই এম ভেরি সরি।
বিশ্বনাথের হতভম্ব মুখের দিকে তাকিয়ে যুদ্ধ জয়ের হাসি হাসল অভিজিৎ। নেট প্র্যাকটিসে অনামী জুনিয়র বোলারের হাত থেকে হঠাৎ অপ্রত্যাশিত একটা ইয়র্কারে মিডল স্টাম্প উড়ে গেলে পড় খাওয়া ব্যাটসম্যানের মুখের অবস্থা যেমন হয় ঠিক সেরকম দেখাচ্ছে বিশ্বনাথকে।
এত বছর আগেকার কথা, আমার এখনকার কলিগরাও কেউ জানে না। না না না,
একটা কথা জিজ্ঞেস করছি মিস রায়, কিছু মনে করবেন না, স্রেফ কৌতূহল। আপনার এই আশ্চর্য ক্ষমতা আপনি কবে টের পেলেন?
শুনলে হাসবেন, পরীক্ষা দিতে দিতে।
পরীক্ষা দিতে দিতে? কিরকম?
অঙ্ক পরীক্ষা দিতে বসে শেষ একটা অঙ্ক কিছুতেই পারছিলাম না। খুব বেশি চেষ্টা করতেও মন চাইছিল না, কারণ বুঝতে পারছিলাম মোটামুটি সম্মানজনক একটা নম্বর অলরেডি উঠে গেছে। এমনি কিছু করার নেই দেখে ইনভিজিলেটর স্যারের দিকে কনসেন্ট্রেট করছিলাম। আচমকা দেখি স্যারের ভাবনা চিন্তা সিনেমার মতো দেখতে পাচ্ছি। বউয়ের সঙ্গে মন কষাকষি, ছেলেমেয়ের ক্যারিয়ার নিয়ে চিন্তা, এমনকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ঠিকুজি কুষ্টি, সব একেবারে ডকুমেন্টারির মতো পরপর দেখতে পাচ্ছি।
বলেন কি?
হ্যাঁ, সে যে কি পরিস্থিতি! পাক্কা দুদিন লেগেছিল ঘোর কাটিয়ে উঠতে। তারপরে একটু সময় নিয়ে অন্যান্য কয়েকজনের উপর পরীক্ষা চালিয়ে নিশ্চিন্ত হলাম যে সত্যি এরকম একটা আশ্চর্য ক্ষমতা কোনোভাবে আমার মধ্যে জেগেছে।
আপনি তো ম্যাডাম ক্যাসান্দ্রা নোভা, প্রফেসর চার্লস জেভিয়ার্স এর বোন, তাই না?
ওই গোত্রেরই, তবে অতটা অতিরঞ্জিত নয়। খুব কাছের বন্ধু বান্ধব যারা ব্যাপারটা জানে তারা আমায় ঠাট্টা করে ওই নামেই ডাকে।
তাহলে তো আপনার বড় অশান্তি, সবার মনের কথা পড়ে ফেলা তো মোটেই খুব স্বস্তির ব্যাপার নয়।
জ্ঞানবৃক্ষের ফল খেলে সুখ শান্তি চিরতরে ঘুচে যায় অভিজিৎ বাবু, সব জেনে ফেলার চেয়ে বড় অভিশাপ আর কিছু হয় না।
আপনি কি অনেক দূরের মানুষেরও চিন্তা পড়ে ফেলতে পারেন?
না না মিস্টার রায়চৌধুরী, কেউ আমার সামনে থাকলে তবেই পারি। যতটুকু বুঝেছি মোটামুটি 200-300 মিটার রেডিয়াসের মধ্যে আমার এই ক্ষমতাটা কাজ করে।
বিশ্বনাথের বিস্ময়ের ঘোর কাটছিল না। তিনি বললেন,
মিস রায়, আপনি প্লিজ কাজটা করুন, মিস রায়, আপনি পারবেন।
কিন্তু আমি যে বিষয়টার আগাপাশতলা কিছুই বুঝে উঠতে পারছি না ডক্টর পাল। নিউরোসায়েন্স, বৌদ্ধ ধর্ম, তন্ত্র, মন্ত্র সব মিলিয়ে কেমন যেন ঘেঁটে গেল।
চিন্তা করবেন না, আপনাকে বৌদ্ধ ধর্ম বিষয়ে কিছু তথ্য জানতে হবে, তার জন্য আমি আছি। আর মেডিকেল সায়েন্স থেকে কিছু বেসিক জায়গা ক্লিয়ার করে নিতে হবে, ডক্টর পাল সেগুলো বুঝিয়ে দেবেন। দুটো মিলিয়ে একটু পড়াশোনা করে নিতে হবে।
এই রে, আবার পড়াশোনা? পড়াশোনার কথা শুনলে যে গায়ে জ্বর আসে।
আপনি একবার একটু ভেবে দেখুন, আপনি যা পারিশ্রমিক চাইবেন আমরা দিতে রাজি আছি। দেখুন, আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি। আমি অন্তত নিশ্চিত যে চিকিৎসা বিজ্ঞানের স্বাভাবিক পথে এই সমস্যার সমাধান হবে না।
দেখুন, পারিশ্রমিকের ব্যাপারটা এখনই বলতে পারছি না, আমাকে আরেকটু ভাবতে হবে। তবে কাজটা আমি করব। যারা কোমায় গেছেন তারা গুণী মানুষ, আমি তাদের জন্য নিশ্চয়ই চেষ্টা করব, যদিও জানি না তাতে কাজ হবে কিনা।
আপনি আমাদের বাঁচালেন, দেখবেন আপনি চেষ্টা করলে নিশ্চয়ই হবে।
বেশ, আপাতত এটুকুই রিকোয়েস্ট, আপনারা আমার জন্য একটা মেডিকেল ফেসিলিটি তৈরি করে রাখবেন, কারণ ব্রেন হ্যাক করলে আমার শরীরে মনে অসম্ভব চাপ পড়ে, বেশ বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় অনেক সময়, অনেকবার তো অসুস্থ হয়ে পড়েছি।
সে নিয়ে ভাববেন না, সে দায়িত্ব আমার, আমি সব রেডি রাখব।
বেশ, এবার কখন কোথায় যেতে হবে সেটা বলুন।
আমরা আসল কাজটা পরশু সকালেই সেরে ফেলতে চাইছি, তার আগে একটা দিন আপনি একটু পড়াশোনা করে নিন। আমি একটা ব্রিফ নোট আপনাকে মেইল করে দিচ্ছি, কাল সন্ধ্যাবেলায় আমি আর ডক্টর পাল আপনার সঙ্গে সামনাসামনি বসব।
বেশ, ঠিক আছে।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, রোহান রায়ের লেখা বীজ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। অন্বেষার বাড়ি থেকে বেরিয়ে গাড়ি আনলক করতে করতে বিশ্বনাথ অভিজিৎকে বললেন,
প্রফেসর চার্লস জেভিয়ার্স, এই লোকটা কে রে? কাসুন্দি না কি একটা বললে, মানে এরা কারা, মানে কোনো পাদ্রি ফাদ্রি নাকি?
অন্বেষা ফোনের স্ক্রিনটা জেলে দেখল রাত 2:40, 25শে মে পড়ে গেছে। পড়াশোনা শেষ করে সে সোফায় গা এলিয়ে আধশোয়া হয়ে রয়েছে। ব্লুটুথ স্পিকারে মৃদু স্বরে পিঙ্ক ফ্লয়েডের ব্রেন ড্যামেজ বাজছে। দেয়ার ইজ সামওয়ান ইন মাই হেড বাট ইটস নট মি। অন্বেষার কপালে ভাঁজ।
কি আশ্চর্য, 1973 লুনেটিক গানের যে কথা বলা হচ্ছে, 700-800 বছর আগে চর্যাপদের 22 নম্বর গানেও মোটামুটি একই কথা বলা হচ্ছে। অশরীর কই শরীর হি লোক্য, যো তাহি জানই সো তাহি মুক্য। মানে এই শরীরে এক অশরীর লুকিয়ে আছে, যে তাকে জানতে পারে সেই মুক্তি লাভ করে, যা এখনো সমান কার্যকরী।
বৌদ্ধ শাস্ত্র যে পিঙ্ক ফ্লয়েডের গান দিয়েও ব্যাখ্যা করা যাবে সেটা অন্বেষা ভাবতে পারেনি। আশ্চর্যের কথা, আধুনিক স্নায়ুবিজ্ঞানও একই কথা বলে। কলেজের সায়েন্স ক্লাসে আরসি ম্যামের কথা মনে পড়ে গেল অন্বেষার।
কি হলো, কথা বলছো কেন? হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ব্রেন চলে অটো পাইলট মোডে। ব্রেনের সামগ্রিক কাজকর্মের 90%ই আমাদের সচেতন মনের নাগালের বাইরে, যাকে তথ্য প্রযুক্তির ভাষায় বলে ইনকগনিটো। মস্তিষ্কের নিউরনের জঙ্গল নিজেই নিজের যাবতীয় প্রোগ্রামিং নিয়ন্ত্রণ করে। আমরা তার এন্ড প্রোডাক্ট করেই আভাস পাই মাত্র, তার পেছনের বিরাট কর্মকাণ্ডের কিছুই জানতে পারি না। এমনকি আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণ কিন্তু অটোমেটিক, মানে অসচেতনেই হয়ে থাকে। প্রতিদিনের হাজারখানেক ছোট বড় সিদ্ধান্তের মধ্যে যথার্থ সচেতন সিদ্ধান্ত আমরা খুব কমই নিই। বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট ডেভিড ইগলম্যান লিখেছেন, সচেতনতা বা কনসিয়াসনেস আর কিছুই না, বিরাট একটা জাহাজে বিনা টিকিটের এক গোপন যাত্রীর মতো। সে ওই জাহাজে চেপে গন্তব্যের দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু জাহাজের কোনো বিষয়েই কিছু জানতে পারছে না।
বৌদ্ধ সহজিয়াদের আসল খোঁজ তবে চেতনার অতীত ওই অশরীর। কেমন সেই অশরীর? শরীরের মধ্যে থেকে এই অশরীর ঠিক কি করে? মনোবিজ্ঞানীরা যাকে সাবকনশিয়াস বলেন, এটা কি তারই কোনো বিশেষ সক্রিয় রূপ? কোনো বিশেষ অবস্থায় সে কি চেতনার স্বাভাবিক গতিমুখ রুদ্ধ করতে পারে? জাহাজের কোন খুপড়িতে আটকা পড়ে গেছেন প্রশান্ত দত্ত আর তার দলবল, কি জানে।
অন্বেষা জানলা দিয়ে বাইরে তাকাল। অন্ধকারের চালচিত্রে হলুদ পরাগ রেণুর মতো ইতস্তত ছড়িয়ে আছে সোডিয়াম ভেপারের আলো। দুয়ার ইঁটে ঘুমিয়ে আছে পাড়া। অর্ধেক রাত সাবার, বাকি রাতটুকুও কি ঘুম আসবে কে জানে। সেদিনই সন্ধে ছটায় অন্বেষা রায়ের সঙ্গে হাজরা এলাকার একটা মধ্যবিত্ত কফি শপে বসলেন তন্ময়। বিশ্বনাথ হাসপাতালে একটা ইমার্জেন্সি কেসে আটকে গেছেন, তিনি খানিক পরে যোগ দেবেন। কফি আর গ্রিল্ড চিকেন স্যান্ডউইচ অর্ডার করে তন্ময় অন্বেষাকে বললেন,
আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে মিস রায়, রাত জেগে পড়াশোনা করেছেন বুঝি?
সময়টা কম তো, বিষয়টাও তো খুব একটা সহজ নয়। ঘুম আমার এমনিতেই আসতে চায় না। যাই হোক, আমি আমার মতো একটা হাইপোথেসিস খাড়া করেছি, বলছি শুনুন, ভুল হলে শুধরে দেবেন প্লিজ।
আচ্ছা বেশ, বলুন।
কফি আর গ্রিল্ড চিকেন স্যান্ডউইচ দিয়ে যায় ওয়েটার।
সব ধর্মেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, মানে একটা অন্তিম গন্তব্য। যেমন হিন্দু ধর্মে ঈশ্বর, মুসলিম ধর্মে আল্লাহ, খ্রিস্টান ধর্মে জিজাস, কিন্তু বৌদ্ধ ধর্ম নিরীশ্বরবাদী। তার অন্তিম লক্ষ্য কোনো ঈশ্বর নন। বৌদ্ধশাস্ত্রে বলা হয়েছে অন্তিম লক্ষ্য নির্বাণ। নির্বাণের আক্ষরিক অর্থ নিভে যাওয়া, একটু ভেঙে বললে যার অর্থ দাঁড়ায় জাগতিক কামনা বাসনার অবসান। বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম ভাঙতে থাকে এবং কয়েকশো বছর পর মহাযান বৌদ্ধের একটা ধারার সঙ্গে তন্ত্র মিলেমিশে বজ্রযান, সহজযান বা কালচক্রযানের মতো ধর্মমতের আবির্ভাব হয়। এই ধর্মমতগুলোর চরম লক্ষ্যের নাম বলা হচ্ছে সহজ মহাসুখ বা সহজানন্দ।
বলা যায় নির্বাণের আইডিয়ার সঙ্গে তান্ত্রিক কনসেপ্টের খানিকটা ককটেল। ঠিক বলছি তো?
ভেরি গুড, রাফলি বললে সেরকমই দাঁড়ায়। প্লিজ কন্টিনিউ।
সহজ জানি সাধন প্রণালীতে দেখলাম বলছে, যোগ সাধনার বলে দেহের ভেতরের নাড়ি আর নাড়ির কেন্দ্রগুলোকে আয়ত্ত করতে পারলে কালের গতিকে ঠেকানো সম্ভব। ইনফ্যাক্ট সেটাই তাদের লক্ষ্য। প্রশান্তবাবুদের কোমার কারণ হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু কারণ যেটাই হোক না কেন, কোমা আসলে কি? ব্রেইন টাইম থমকে যাওয়া, তাই না?
চমৎকার, আসল পয়েন্টটা ধরে ফেলেছেন তাহলে, কিন্তু পুরো ব্যাপারটা কি বুঝছেন?
সহজিয়া বৌদ্ধরা বলছেন, সাধনার তিনটে ধাপ পেরিয়ে তবে সহজানন্দের স্তরে পৌঁছতে হয়। আনন্দ, পরমানন্দ, বিরমানন্দ পার করলে তবে পাওয়া যায় সহজানন্দের টিকিট। আমি স্তরগুলোর ব্যাখ্যা মন দিয়ে পড়েছি। সহজজানের সাধনা অনুযায়ী সংসারী মনকে স্থাপন করতে হয় মধ্যপথে, তারপর তাকে ধাপে ধাপে তুলে নিয়ে যেতে হয় জন্ম মুহূর্তের পবিত্রতায়। সাধনার তিন নম্বর স্তর মানে বিরমানন্দ থেকে আনন্দের বোধ একটা অন্য মাত্রায় পৌঁছে যায়, জাগতিক রাগ বিরাগ এগুলো লুপ্ত হতে শুরু করে। এরপরই সহজানন্দ, যেখানে সাধক পৌঁছে যাবেন এক নির্ভার চির আনন্দময় অবস্থায়। জাগতিক কামনা বাসনার সম্পূর্ণ অবসান ঘটবে, কোনো চাওয়া পাওয়া থাকবে না, সময়ের বোধ পুরোপুরি বিদায় নেবে। এই অবস্থাকে বৌদ্ধশাস্ত্রে শূন্যতাও বলা হচ্ছে।
ব্রিলিয়েন্ট, নামটা খেয়াল করার মতো, শূন্যতা, তাই না?
একেবারেই, খুবই তাৎপর্যপূর্ণ। ফলে মিস্টার রায়চৌধুরী, সব মিলিয়ে আমার মনে হচ্ছে এই বীজগুলো সম্ভবত কালচক্রযানের কোনো সাধন পদ্ধতি। অঙ্কুরিত হবার ফলে বা গাছটা বড় হবার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে থাকা শক্তির ঘুমটা ভেঙে গেছে। হয়তো এই শক্তি যাদের হাতে মুক্তি পেয়েছে শুধু তাদেরই এফেক্ট করেছে। এবং আমার ধারণা এই এফেক্ট নেগেটিভ নয়, পজিটিভ। মানে এই বীজগুলো কোনো অভিশাপ বহন করছে না, বরং উল্টোটা। এগুলো সম্ভবত জটিল গুপ্ত সাধনার ক্রিয়াকে বুস্ট আপ করার উপাদান। আমি যেটুকু বুঝেছি, প্রশান্তবাবুরা এখন সাধনার দ্বিতীয় বা তৃতীয় স্তরে রয়েছেন, মানে পরমানন্দ বা বিরমানন্দের স্তরে রয়েছেন, ক্রমশ সহজানন্দের দিকে এগোচ্ছেন, আর তাই তাদের ব্রেইন টাইমটা থমকে গেছে।
শাবাশ মিশ্রায়, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আপনি মাত্র কয়েক ঘন্টায় পুরো ব্যাপারটা ডিকোড করে ফেলেছেন।
ঠিক বললাম তাহলে পুরোটা?
একদম ঠিক। আমি শুধু একটা কথা যোগ করব, আমার ধারণা ওরা আসলে সহজানন্দের দিকে এগোচ্ছে না, এগোচ্ছে ব্রেন ডেথের দিকে। সহজানন্দের দিকে এগোনোর কথাই ছিল, কিন্তু সেটা হচ্ছে না, কারণ সহজযান বা কালচক্রযানে দেহ সাধনার যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তা তো ওরা যায়নি। বুঝতে পারছেন কি বলছি? এই সাধনায় মনের সঙ্গে শরীরের সিঙ্ক্রোনাইজেশন ঠিকঠাক হওয়া দরকার, ওদের ক্ষেত্রে সেটা হওয়ার সুযোগ পায়নি।
তার মানে আপনি বলতে চাইছেন স্টেপ জাম্প হয়ে যাচ্ছে?
বলতে চাই নয়, বলছি অনেকটা স্টেপ জাম্প হয়ে যাচ্ছে। ওদের ব্রেন এতটা বিপ্লব নিতে পারবে না, ফলে শরীরের আপাতত কোনো ক্ষতি বৃদ্ধি না হলেও মস্তিষ্ক দ্রুতই কোলাপস করবে।
তাহলে উপায়?
আমাদের সামনে এখন একটাই ধাঁধা। কালচক্রযানে বলা হচ্ছে বিরমানন্দ স্টেজে মনসংযোগের দ্বারা প্রবাহিত হয় মধ্যপথ, অর্থাৎ সুষুম্না পথ বা স্পাইনাল কর্ডে, মানে ব্রেনের পাশাপাশি স্পাইনাল কর্ডের দিকেও আমাদের নজর দিতে হবে। আর তার চেয়েও বড় কথা, আমি বুঝতে পারছি না আদৌ এটা কোমা কিনা। মেডিকেলে যাকে কোমা বলে, ব্যাপারটা কি সেটাই নাকি অন্য কিছু? I'm confused.
বুঝলাম, কিন্তু বাইরের কোন স্টিমুলিতে ব্রেন সাড়া দিচ্ছে না মানে তো কোমা বলেই ধরতে হবে।
বিশ্বনাথ বাবুকে ফোন করি। দাঁড়ান।
পরদিন 26শে মে সকাল 10:30টায় SSKM হসপিটালের উডবার্ন ওয়ার্ডে সকলে উপস্থিত। প্রশান্ত দত্তের বেডের পাশে অন্বেষার জন্য একটা হাই ব্যাকড মেডিকেল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাটা প্রশান্তকে দিয়েই শুরু হবে। তার মাথার সঙ্গে MRI মনিটর ছাড়াও যুক্ত করা আছে ইলেকট্রোএনসেফেলোগ্রাম অর্থাৎ EEG মনিটর আর পলিসমনোগ্রাফি। অভিজিৎ জানে এই দ্বিতীয় পদ্ধতিটি মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যাল রেকর্ড করে। গভীর কোমাচ্ছন্ন প্রশান্তর হেডক্যাপের ওপর দিয়ে জড়ানো রয়েছে সেন্সরের তার। তার স্পাইনাল কর্ডে বিশ্বনাথ কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ চ্যানেল করে দিয়েছেন। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডকে যুক্ত করেছে ব্রেন স্টেম, সেখানেই সবচেয়ে বেশি ধরনের নিউরনের অবস্থান। গতকাল দীর্ঘ আলোচনা করে বিশ্বনাথ আর তন্ময় ঠিক করেছেন তাঁদের প্রচেষ্টা হবে দ্বিমুখী। একদিকে বিশ্বনাথ প্রশান্তর সুষুম্না পথে প্রথা মাফিক চিকিৎসার চেষ্টা চালিয়ে যাবেন, আর অন্যদিক থেকে অন্বেষা প্রবেশ করবে প্রশান্তর মাথার ভিতর, বাইরে থেকে স্টিমুলেন্ট, ভেতর থেকে চিন্তা তরঙ্গের অভিঘাত। অন্বেষা মেডিকেল চেয়ারে শুয়ে পুরো ব্যাপারটা মাথার মধ্যে সাজিয়ে নিচ্ছে। বরফের নিচে দীর্ঘ শীত ঘুমে ঘুমিয়ে থাকা এক সাধন শক্তি এতদিন পর হঠাৎ জেগে উঠে 6টা মানুষের চেতনার স্বাভাবিক স্রোতকে বেঁধে ফেলেছে। সেই বাঁধন সরিয়ে নিতে হবে। কিভাবে সেটা করা সম্ভব তন্ময় অন্বেষাকে বুঝিয়ে দিয়েছেন।
এই শক্তি ব্ল্যাক ম্যাজিক বা ক্ষতিকর তন্ত্র নয়, শূন্য স্বভাব সাধন শক্তি। ফলে আমার অনুমান, এই প্রক্রিয়ায় আর যাই হোক, প্রশান্তবাবুর মস্তিষ্কের তরফ থেকে হিংসাত্মক কোনো প্রত্যাঘাত আপনাকে পেতে হবে না মিস রায়। আপনার কাজ হবে প্রশান্তবাবুর সমস্ত পার্থিব আকর্ষণের কথা তাঁকে মনে করিয়ে দেওয়া। চিন্তার তরঙ্গ দিয়ে আঘাত করতে হবে ওর মাথায় ঘর করা এই শতাব্দী প্রাচীন নির্বিকল্প সমাধি সাধনার শক্ত পাথুরে বুকে। চাপা পড়ে থাকা আসক্তির সরু সুতোটিকে মুক্তি দিতে হবে, গভীর ধ্যানের মোহ ভেঙে যাতে নৃসিংহ অবতারের মতো বেরিয়ে আসতে পারে স্বাভাবিক কামনা বাসনাময় মানুষটি।
প্রায় একই কথা হার্ডকোর মেডিকেল সায়েন্সের দিক থেকে বলেছেন বিশ্বনাথ।
কোনো কোনো তরঙ্গের আঘাতে গভীর ঘুমের মধ্যে এমনকি কোমার মধ্যেও মস্তিষ্ক খুব অল্প সময়ের জন্য জেগে ওঠে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে মাইক্রো অ্যারাউজাল। এই মাইক্রো অ্যারাউজাল ঘটলে মস্তিষ্কে তৈরি হওয়া তরঙ্গের প্যাটার্নে পরিবর্তন আসে। তৈরি হয় কে কমপ্লেক্স নামে এক বিশেষ প্যাটার্ন যা মস্তিষ্ককে নির্দেশ পাঠায়, জাগতে হবে নাকি ঘুমিয়ে থাকলে চলবে। কে কমপ্লেক্স তৈরি করতে পারলেই প্রশান্ত দত্তের স্বাভাবিক চেতনা ফিরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল।
আধশোয়া অন্বেষার দিকে ঝুঁকে অভিজিৎ বললেন,
দরকার বুঝলে প্রশান্ত তার বৌমের নাম আওড়াবেন। বউয়ের নাম দেবাঞ্জলি আর মেয়ের নাম হল অলি।
বিশ্বনাথের ফর্সা মুখখানা উত্তেজনায় উদ্বেগে লালচে হয়ে আছে। তিনি বললেন,
আপনার ক্ষমতার ধরন বা পদ্ধতি আমার কাছে ক্লিয়ার নয়, তবে কষ্ট হলে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সিট করবেন, কেমন? মানে অহেতুক রিস্ক নেবেন না প্লিজ।
অন্বেষা তাঁকে চোখের ইশারায় আশ্বস্ত করল,
গুড লাক মিস রায় অ্যান্ড টেক কেয়ার, উই ক্যান ডু ইট।
বিশ্বনাথ যন্ত্রগুলো রিডিংয়ে একবার করে চোখ বুলিয়ে নিয়ে অন্বেষার দিকে তাকালেন।
মিস রায়, আপনি রেডি?
অন্বেষা মাথা নাড়ল, তারপর কপালের রগে তর্জনী ছুঁয়ে চোখ বুঝল। মনোযোগকে নিয়ে এলো দুই ভুরুর মাঝে। পাখির চোখ এখন প্রশান্ত দত্ত। প্রথমে নিকষ অন্ধকার, কয়েক মুহূর্ত পরে গহীন মহাশূন্যের মলাট ছিঁড়ে ছুটে গেল আলোর রেখা। ধীরে ধীরে দুদিকে জ্বলে উঠল অসংখ্য আলোর মালা। আলোগুলো প্রথমে সাদা ছিল, ক্রমে বেগুনি হয়ে উঠল, তারপর দপদপ করতে শুরু করল। কোথাও কোনো শব্দ নেই, যেন লক্ষ কোটি জোনাকি মিলে তৈরি করেছে অনন্ত এক বোবা টানেল। অথবা হয়তো এরও কোনো নিজস্ব শব্দ আছে, কিন্তু তা সাবসনিক, মানুষের ইন্দ্রিয়ে ধরা দেবার মতো নয়। এই দৃশ্য অন্বেষা চেনা, যে কারো মাথার ভেতরে ছবিটা এরকমই। আলোগুলো নিউরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল। এইবার এরা আস্তে আস্তে জালের আকার নিচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে নিউরাল পাথওয়ে। বিজ্ঞানীরা এখনো এ বস্তুর পূর্ণাঙ্গ কোনো ম্যাপ বানাতে পারেননি। মস্তিষ্কের অনেক কোষ নাকি আজও অনাবিষ্কৃত। 1.5 কেজির ছোট্ট একটা জিনিস, অথচ অতল রহস্যের খাসমহল। সহজজানে মানে সহজিয়া বৌদ্ধদের সাধন তত্ত্বে মস্তিষ্ককে দেহের একটা প্রধান সাধন চক্র হিসেবে ধরা হয়। সেখানে মস্তিষ্কের নাম দেওয়া হয়েছে উষ্ণিষ্কায়। তন্ময়বাবুর দেওয়া ব্রিফে লেখা আছে, সহজজানের কোনো কোনো পুঁথির ভাষ্য মতে উষ্ণিষ্কায় হচ্ছে মানুষের সঙ্গে ব্রহ্মাণ্ডের সেতু। কথাটা নিঃসন্দেহে রূপক ধর্মী, কিন্তু বাস্তবে মস্তিষ্ক তো বহির্বিশ্ব আর মানুষের মধ্যে একটা ইন্টারফেস হিসেবেই কাজ করে। কথাটা মনে হতেই অন্বেষার গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। সত্যি, 1 কিউবিক সেন্টিমিটার ব্রেন টিস্যুতে এত লক্ষ কোটি নিউরন জালিকা থাকে যে তার যথার্থ তুলনা চলতে পারে শুধুমাত্র তারায় ভরা আকাশগঙ্গার সঙ্গেই। অনন্ত অলৌকিক এই নক্ষত্র বিধি শুধু তো অতল রহস্যের ভাণ্ডার না, অনির্বচনীয় এক স্থাপত্য, নাকি ভাস্কর্য বলাই যথাযথ হবে। মাতৃগর্ভ থেকে কিভাবে জোনাকির পর জোনাকি বুনে তৈরি হয়ে ওঠে এমন নকশিকাঁথা, সেটা অন্বেষার জানা নেই। বিশ্বনাথের মতো নিউরোসার্জন হয়তো সেটা বলতে পারবেন, কিন্তু নিউরোসার্জনরা যে দৃশ্য MRI ছাড়া দেখতে পাবেন না, তা অন্বেষা একেবারে সামনে থেকে দেখতে পায়, যাকে বলে লাইভ এক্সপিরিয়েন্স। তবে তার ক্ষমতার দৌড় এটুকুই, প্রশান্তর চেতনার প্রবাহ পথে ঠিক কোথায় তালা পড়ে আছে সে জানে না, বিশ্বনাথ বা তন্ময়ও জানেন না। মস্তিষ্কটা মৃত্যুর দিকে এগোচ্ছে, অন্বেষাকে সেটা থামাতে হবে। মানুষের মস্তিষ্কের অন্দরমহল অন্বেষার অচেনা নয়, কিন্তু একটা মৃত্যু পথগামী মস্তিষ্কের ভিতরে এসে দাঁড়ানোর অভিজ্ঞতা এই প্রথম। স্বাভাবিক মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যাল আরো উজ্জ্বল হয়। অবশ্য মনে হচ্ছে আশা এখনো ফুরিয়ে যায়নি। আলোগুলো জ্বলছে নিভছে, মানে সিগন্যালিং সিস্টেম এখনো কাজ করছে, তার মানে এখনো খানিকটা সময় আছে। প্রশান্তর চেতনা এখনো পুরোপুরি শরীর মনের দখল হারায়নি। তন্ময়ের কথা মতো চললে কাজ হতে পারে। অন্বেষা দেখল পায়ের তলায় স্ফটিকের মতো স্বচ্ছ শূন্যতা কনভেয়ার বেল্টের মতো তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অথবা কিছুই এগোচ্ছে না আসলে, সবই দৃষ্টির ভ্রম, অপটিক্যাল ইলিউশন। কি মনোরম এই ভ্রম, তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মন অন্যদিকে যেতেই চায় না, কিন্তু আপাতত সেই অবকাশ তো নেই। প্রশান্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে হবে, নিজের ইচ্ছে শক্তিকে সংযত করল অন্বেষা।
দেবাঞ্জলি দেবী আপনার জন্য অপেক্ষা করছেন প্রশান্তবাবু, উনি অপেক্ষা করছে, আপনার সারা জীবনের গবেষণা এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। বিজ্ঞানকে এখনো অনেক কিছু দেবার আছে আপনার, এই দুনিয়ায় সবার নির্বাণ লাভের প্রয়োজন নেই। গার্হস্থ ধর্ম তবে কারা পালন করবে, কারা ছবি আঁকবে, কারা কবিতা লিখবে, গান বাঁধবে, অন্য গ্রহের প্রাণীর খোঁজ করবে কারা, কাদের কান্না হাসি রাগ অভিমান ঘৃণা ভালোবাসায় ঢেকে থাকবে এই নীল গ্রহ। আপনি ফিরে আসুন প্রশান্তবাবু, আপনার স্ত্রী আপনার ছোট্ট মেয়ে অপেক্ষা করছে, আপনার স্বজন বন্ধু ছাত্রছাত্রীরা সবাই আপনার জন্য অপেক্ষা করছে,
হসপিটাল ক্যাবিনে বিশ্বনাথ তখন সেম দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রশান্তর ইইজি মনিটরের দিকে। ঘন ঘন শ্বাস পড়ছে তাঁর। অভিজিৎ টেনশনে দাঁত দিয়ে নোখ কাটছে। তন্ময় হাতের মুঠো দ্রুত পাম্প করতে করতে উদ্বিগ্ন দৃষ্টিতে একবার অন্বেষাকে দেখছেন, একবার প্রশান্তকে। অন্বেষা বিড়বিড় করছে দেখে সবার টেনশন আরো কয়েক পর্দা বেড়ে গেল।
ফিরে আসুন প্রশান্তবাবু, ফিরে আসুন।
একই কথা ঘুরিয়ে ফিরিয়ে মন্ত্রের মতো আওড়াতে আওড়াতে অন্বেষা অচিরেই খেয়াল করল, শূন্যের গায়ে মাঝে মাঝে আঁকা বাঁকা ঢেউ খেলে যাচ্ছে। আলোর জালে জাগছে মৃদু স্পন্দন, উইন্ড চাইমের মতো দুলছে চারপাশ। ওগুলো কি তারই চিন্তার তরঙ্গ? ওই যে ব্যাংবাজির মতো ডিং মেরে মেরে আলোর জালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে দূরে, আলোর দপদপানি কি সামান্য বাড়ল? শীত বেড়ে উঠছে আচমকা, সারা শরীরে যেন অন্বেষা তার কামড় অনুভব করছে। প্রাণ বাঁচিয়ে পুঁথিপত্র নিয়ে যে পথে পালাচ্ছিলেন সহজিয়া বৌদ্ধরা, তিব্বতের সেই বরফাবৃত সিচুয়ান মালভূমির সৈত্যই কি ঢুকে পড়ল প্রশান্তদের মাথার ভেতর?
প্রাচীন সাধন শক্তি কি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা টের পেয়েছে? সে কি প্রত্যাঘাত করবে এবার? প্রত্যাঘাত না করুক, এ মহাবিশ্বে সব ক্রিয়ারই তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়। কেমন হবে সেই প্রতিক্রিয়া?
অন্বেষার বুকে হঠাৎ বাতাস কম পড়ল। সে সভয়ে দেখল চোখের সামনে ঝুরঝুরে বালির মতো মিলিয়ে যাচ্ছে সমস্ত আলোক জাল, ঝাপসা হয়ে যাচ্ছে চারপাশ। কেউ যেন ফটোশপে ব্লার করে দিচ্ছে সমস্ত দৃশ্যপট, আর কোনো এক অনির্দিষ্ট ক্ষত মুখ থেকে বেরিয়ে আসছে গোলাপি ক্রিমের মতো চোখ দাঁধানো আলো, যেন বিরাট কোনো বডি লোশনের কৌটো খুলে গেছে, গলগলে ফেনার মতো ছেয়ে ফেলছে চরাচর। এই আলোক স্রোত তাকে ঘিরে ফেলছে, পেছনে ঠেলে দিচ্ছে প্রবল শক্তিতে, বাধা দিতে চাইছে তার চিন্তা তরঙ্গকে। অন্বেষা দাঁতে দাঁত চেপে আরো কঠোর মনঃসংযোগ করল। স্রোতের উল্টো দিকে বৈঠা বাইতে হচ্ছে, মাথার ভেতর প্রবল একটা দড়ি টানাটানি চলছে, যেন গোলাপি বিধ্বংসী এক প্রলয় প্লাবন আলো অন্বেষাকে গিলে খেতে চাইছে। অভিজিৎ দেখল অন্বেষার ঠোঁট কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে, মুঠো করা হাতে স্পষ্ট হয়ে উঠছে শিরা উপশিরা, গোটা শরীরটা কেমন যেন কুঁকড়ে যাচ্ছে।
এইভাবে আর কতক্ষণ লড়তে হবে?
নিশ্চয় খুব কষ্ট হচ্ছে মেয়েটার, কি যে চলছে ভেতরে।
অভিজিতের গলা শুকিয়ে কাঠ, ওদিকে তন্ময় উত্তেজনায় খামচে ধরেছেন অভিজিতের আস্তিন। অন্বেষার চারপাশটা তখন পাক খেতে শুরু করেছে, গোলাপি ক্রিমের প্লাবন পরিণত হচ্ছে ঘূর্ণি ঝড়ে। কেউ যেন তাকে একটা ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে সুইচটা অন করে দিয়েছে। সমস্ত স্নায়ুতন্ত্র জুড়ে যেন কেউ লক্ষ কোটি সূঁচ বেঁধাচ্ছে, যন্ত্রণায় মাথা ফেটে পড়তে চাইছে। অন্বেষা বেশ টের পাচ্ছে নিজের চেতনার নিয়ন্ত্রণ তার হাত থেকে পিছলে যাচ্ছে একটু একটু করে, আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখা সম্ভব হবে না। গবেষকদের উদ্ধার করতে এসে সে নিজেই কি ফাঁদে পড়ে যাবে? ধাঁধার প্রাচীন মন্ত্রশক্তি কি তাকেও খেয়ে ফেলবে, চিরতরে তালা বন্ধ করে রেখে দেবে নিউরাল নেটওয়ার্কের জটিল গলির কোনো অন্ধকারে? অন্বেষাকে আচমকা কুঁকিয়ে উঠতে দেখে অভিজিৎরা ভয় পেয়ে গেল।
না না অভিজিৎ, বড্ড বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে, মেয়েটার লাইফ রিস্ক না হয়ে যায়।
সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ হল। বিশ্বনাথ চমকে ইইজি মনিটরের দিকে তাকালেন।
ব্রেন ওয়েভ নরমাল হচ্ছে।
অভিজিৎ বিশ্বনাথের ঘাড়ের ওপর দিয়ে ঝুঁকে পড়ল, দেখল ইইজি মনিটরে রেখাচিত্র ক্রমশ আঁকা বাঁকা হচ্ছে। তন্ময় ওপাশ থেকে ছুটে এসেছেন।
বিশ্বনাথবাবু, তার মানে কি কাজ হচ্ছে?
বিশ্বনাথ জবাব দিতে পারলেন না। তিনি সম্ভবত কিছু বুঝে উঠতে পারছেন না। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। একটু পরেই প্রশান্ত ডান হাত সামান্য নড়ে উঠল, বড় করে একটা শ্বাস পড়ল পরক্ষণে। দ্রুত হল বুকের ওঠানামা। বিশ্বনাথ তাঁর উপর ঝুঁকে পড়লেন।
ফিরছে, ফিরছে, জ্ঞান ফিরছে।
এরপরেই এমআরআই মনিটরে যে দৃশ্যটা দেখা গেল, বিশ্বনাথের মতো অভিজ্ঞ নিউরো সার্জন এত বছরের অভিজ্ঞতায় এরকম কিছু কখনো চাক্ষুষ করেননি। মনিটরে প্রশান্তর শীত দাঁড়ার মাঝ বরাবর একটা গোলাপি আভা দেখা যাচ্ছে। একদলা ফেনা জমে আছে যেন। ফেনাটা ওঠানামা করছে। ছোটবেলার অঙ্কে তেল মাখানো বাঁশে বাঁদরের ওঠানামার মতো।
বিশ্বনাথ, এটা কি?
বুঝতে পারছি না রে।
আশ্চর্য সেই গোলাপি আভা মাত্র কয়েক সেকেন্ড অবাধ্য বাচ্চার মতো লাফালাফি করল, তারপরেই এক লাফে মিলিয়ে গেল কোথায়। সঙ্গে সঙ্গে বিস্ফারিত চোখ মেলে তাকালেন প্রশান্ত দত্ত। বিরাট হাঁ করে শ্বাস নিলেন। পর মুহূর্তেই অন্বেষাও চোখ খুলল। রগ থেকে আঙুল সরিয়ে একটা স্বস্তির শ্বাস ফেলল। তন্ময় কাটা ঘুড়ির মতো পাক খেয়ে ধূপ করে সোফায় বসে পড়লেন, সাথে অভিজিৎ। বিস্ময়ের ঘোর কাটাতে কয়েক সেকেন্ড সময় নিলেন বিশ্বনাথ। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন। অন্বেষার হাত ধরে সজোরে ঝাঁকিয়ে বললেন,
আপনি পেরেছেন মিস্টার, দিস ইজ অ্যাবসলিউটলি মিরাকুলাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
অন্বেষার মুখ ব্যথায় যন্ত্রণায় নীল। সে তেমন প্রতিক্রিয়া দিতে পারল না, খুবই দুর্বল দেখাচ্ছে তাকে। বিশ্বনাথ প্রশান্তকে খুঁটিয়ে দেখতে শুরু করেছেন। প্রশান্তর দৃষ্টিতে কোনো ভাষা নেই এখনো। অভিজিৎ দ্রুত হাতে বোতল থেকে জল ঢেলে অন্বেষার দিকে গ্লাস বাড়িয়ে দিল।
আপনি ঠিক আছেন তো?
কোনো জবাব দিল না অন্বেষা। আশ্চর্য রকম শূন্য লাগছে তার ভেতরটা। পাড়ার সবচেয়ে বড় বটগাছটা উন্নয়ন বাবদ কাটা পড়ার পর জানলা থেকে আকাশটাকে যেমন বিভৎস ফাঁকা দেখায়, সেরকমই দেখাচ্ছিল অন্বেষাকে। সব কিছুরই দাম দিতে হয়, এই দুনিয়ায় কোনো কিছুই ফ্রি নয়। অন্বেষাকেও কি তার অলৌকিক ক্ষমতার মূল্য দিতে হয়নি? হয়েছে, স্বাস্থ্য দিতে হয়েছে, মানসিক স্থিতি দিতে হয়েছে, হয়তো আয়ুও দিতে হয়েছে। এবং এটা মোটেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, ঘোরতর প্রেজেন্ট কন্টিনিউয়াস। দাম দিয়ে যেতে হচ্ছে নিয়মিত, ইএমআই দেবার মতো। নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুদ্রাস্ফীতির নিয়ম মাফিক লাফিয়ে লাফিয়ে বেড়েও যাচ্ছে সেই দাম। পৃথিবীর কোনো এমআরআই, কোনো এক্স রে সেই ক্ষতের নাগাল পাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে অন্বেষা গ্লাসটা নিল। ওদিকে প্রশান্ত আবার চোখ বুজে ফেলেছিলেন, তবে তাঁর সমস্ত দেহ লক্ষণই স্বাভাবিক হচ্ছিল। বিশ্বনাথের মুখ থেকে চিন্তার মেঘ সরে গেছে। মনিটরে চোখ বুলিয়ে তিনি বললেন,
ইটস ওকে, আর চিন্তার কিছু নেই বলেই মনে হচ্ছে। ইয়েস অফ কোর্স হি ইজ স্ট্রেসড, এবার মনে হচ্ছে একটু ঘুমোবেন।
তখনই দরজা ঠেলে এক জুনিয়র ডাক্তার উঁকি মারল, চোখে মুখে উত্তেজনা।
বিশ্বনাথ স্যার, ওই কেবিনে পাঁচজন পেশেন্টেরই ব্রেন ওয়েভ পাচ্ছি, পাঁচজনই রেসপন্স করছেন।
হ্যাঁ বলো কি।
তিনি লাফিয়ে উঠে হুড়মুড়িয়ে পাশের ক্যাবিনের দিকে দৌড় দিলেন।
ব্যাপারটা কি হল? একজনের মন্ত্র কাটতেই বাকিরাও জেগে উঠল।
তন্ময়কেও দিশাহীন দেখাচ্ছিল। কয়েক মুহূর্ত ভেবে কপালের ঘাম মুছে তিনি বললেন,
দেখো মিস রায় ছিলেন বলে অঙ্কের উত্তর মিলিয়ে দিতে পেরেছি ঠিকই, কিন্তু মাঝখানের সব স্টেপ যে আমি নিজেই খুব ভালো করে বুঝেছি তা নয়। তোমার সেটারিয়া প্যাসিফিককে নিয়ে একদিন বসতে হবে।
চলুন তবে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখি ধর্মের ফল বটানিতে নড়ে কিনা।
তবে মিস রায়কেও লাগবে, না হলে সব প্রশ্নের উত্তর পাব না। উনি রাজি হন কিনা দেখো।
ওকে লাগবে কেন? গাছের মস্তিষ্ক হ্যাক করার কথা ভাবছেন নাকি? আরে গাছের তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই নেই।
গাছের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই বটে, কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, শিকড়ের মাধ্যমে তো বটেই। তাছাড়া কোথায় পড়েছিলাম, গাছেরা নিজেদের মধ্যে বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল আদান প্রদান করে, ঠিক বলছি তো? তুমি আরো ভালো বলতে পারবে।
ইয়েস, নিউরোট্রান্সমিটার।
অত নামধাম জানি না, কিন্তু যোগাযোগ হচ্ছে মানেই তো একটা চেতনা প্রক্রিয়া কাজ করছে, তাই না? তো একটা কমিউনিকেশন সিস্টেম যখন কাজ করছে, তাকে হ্যাক করা কি একেবারেই অসম্ভব? মিস রায় চেষ্টা করলে পারবেন না?
অভিজিৎ উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা বলতে যাচ্ছিল, বলতে পারল না, কারণ প্রশান্ত দত্ত আবার চোখ মেলেছেন। সচকিত হয়ে উঠল সবাই। অভিজিৎ প্রশান্তর বেডের দিকে এগিয়ে গেল। চোখ মেলে প্রশান্ত চারপাশে শূন্য দৃষ্টিতে তাকালেন। অন্বেষার দিকে চোখ পড়তেই দৃষ্টি আটকে গেল তাঁর। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে বললেন,
আপনাকে কোথায় দেখেছি বলুন তো।
কথা বলতে অন্বেষার কষ্ট হচ্ছিল, সূচ ফোটানো ব্যথাটা মাথা কামড়ে আছে এখনো। তবু কোনো মতে সে বলল,
বললে আপনি বিশ্বাস করবেন না।
এখনকার মতো গপ্প বিরেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, Like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।